স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 28 জুন, 14 আষাঢ় এবং ফার্সি 7 তীর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstudio.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে সরকারি সেনাবাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ এবং এই ধরনের ঘটনা রোধে করণীয় সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসবাদের সমর্থক ইউরোপের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরানও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে, হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র। বাংলাদেশে আজ করোনায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড, 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে কঠোর বিধিনিষেধ। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেরিলা হামলায় 1 পুলিশ ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে। আজ ইরানের বিচার বিভাগের প্রধান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মুজাহিদিনে খালক বা MKO গোষ্ঠীর জঙ্গিরা ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে। ভাষণের অন্য অংশে তিনি গত 18 জুনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুলভাবে ভোট দেওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ জানান। ওই নির্বাচনে আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি শতকরা 62 ভাগের বেশি ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন, পরমাণু সমঝোতা ইরানের যতটানা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার। তিনি বলেন, আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার কূটনৈতিক গুরুত্ব নেই। তিনি বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের অভিপ্রায় ব্যক্ত করেছেন। মেশকিনি বলেন, ইরানও যদি আমেরিকার মতো কূটকৌশলের আশ্রয় নেয় তাহলে আমাদের অবস্থান হচ্ছে, যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষিত না হয় তাহলে ইরানও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে। রবার্ট ম্যালি সম্প্রতি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন প্রশাসন, আর ভিয়েনায় চলমান সংলাপে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ওয়াশিংটন এই সংলাপ থেকে বেরিয়ে যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র সঙ্গে তার দেশের নজরদারি বিষয়ক সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্থাটিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর আর কোনো ছবি বা তথ্য সরবরাহ করা হবে না। তিনি পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন, IAEA-র সঙ্গে যে 3 মাসের সাময়িক চুক্তি হয়েছিল তা নবায়ন করা হয়নি। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া এক আইন অনুযায়ী এদেশের আণবিক শক্তি সংস্থা গত ফেব্রুয়ারি মাসে IAEA ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর নজরদারি করতে দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় IAEA-র মহাপরিচালক তেহরানে ছুটে আসেন এবং ইরানি কর্মকর্তাদেরকে অনুরোধ করে 3 মাসের জন্য একটি চুক্তি করেন। ইরান বলছে, আমেরিকা তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে পাশ্চাত্যের সঙ্গে ইরানের এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হওয়ার পর আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এদিকে দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী 1 জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল জানানো হয়েছিল একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, আর আজ জানানো হয়েছে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। আজ সোমবার সকাল 8টায় সমাপ্ত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 8,364 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এটাই 24 ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 104 জনের। আগের 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ সংখ্যক 119 জনের মৃত্যু হয়েছিল। দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 8,96,770 জন, আর মোট মৃত্যু হয়েছে 14,276 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় মোট 35,059 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.86%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত 5% নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা হয়। সেখানে আশঙ্কাজনকভাবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত পাওয়া যাচ্ছে 20% বেশি। এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী 1 জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ পর্যালোচনা শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে আরও বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশসহ গোটা অঞ্চলের উপরেই প্রভাব ফেলছে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া। পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, মিয়ানমারের বিশাল মুসলিম গোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়নের বিষয়ে নীরবতা হচ্ছে বিপজ্জনক, কারণ একটা সময় আসবে যখন তা গোটা অঞ্চলকে এই ক্ষতির মুখে ঠেলে দেবে। বাংলাদেশের মতো অন্যরাও এই সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে 100 আসনে প্রার্থী দেবে মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন মিম। দলটির পক্ষ থেকে মিমের অন্যতম প্রধান নেতা ও তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, মিম উত্তরপ্রদেশে 100 বিধানসভা আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুসলিম জনবসতিপূর্ণ এলাকাগুলোতে তারা প্রার্থী দেবে। 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল মিম, কিন্তু কোনো ছাপ ফেলতে পারেনি। তারা ভোট পেয়েছিল মাত্র 0.2%, কিন্তু গত বছর বিহার বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করেছিল ওয়াইসির দল। মাত্র 20 আসনে নির্বাচনে লড়ে তারা 5 আসনে জয়ী হয়েছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় একজন পুলিশ কর্মকর্তা সহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়, সন্ত্রাসীরা হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় একজন বিশেষ পুলিশ কর্মকর্তা সহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। আজ সোমবার আজতক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ ওই ঘটনায় এসপিও ফয়াজ আহমেদ, তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশ, গতকাল রোববার রাত 10:15 নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় হামলাকারীরা 41 বছর বয়সী স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও ফয়াজ আহমেদের বাসায় ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করায় তারা নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ফয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরেই মারা যান তার স্ত্রী। আজ সোমবার জাগরণ .com হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, আহত পুলিশ কর্মকর্তার কন্যাকে উন্নত চিকিৎসার জন্য অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়, সন্ত্রাসীরা অবন্তিপুরার হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে। ওই সন্ত্রাসী হামলায় ফয়াজ, তার স্ত্রী ও কন্যা মারাত্মকভাবে আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে ফয়াজ ও তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাশদাশাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন। আজ ভোরে ইরাক সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের উপর মার্কিন হামলায় অন্তত 4 জন শহীদ হয়েছেন। হাশদাশাবি এক বিবৃতিতে বলেছে, 4 শহীদের রক্তের বদলা নেওয়া হবে। হাশদাশাবির পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হাশদাশাবির বরাত দিয়ে সংবাদ সংস্থা মাওয়াজিন নিউজ জানিয়েছে, সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা ইরাকে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে কোনো তৎপরতা চালাচ্ছিল না, সেখানে কোনো অস্ত্রাগারও ছিল না। হাশদাশাবি অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবির পুনরাবৃত্তি করেছে। সম্প্রতি রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের তথ্য সম্বলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে। এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে। অন্য একটি নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সেদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা শহর দখল করে নিয়েছে। তালেবানরা সক্রিয় হয়ে ওঠায় তারা ফের ক্ষমতা দখল করে নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সেদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা শহর দখল করে নিয়েছে এবং আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে নতুন করে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন খবরে জানা গেছে ওইসব এলাকা দখলের পরপরই সশস্ত্র তালেবানরা সরকারি অফিস, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে, ব্যাপক লুটপাট চালিয়েছে। গত কয়েক সপ্তাহে ওইসব এলাকায় তালেবান দখলদারিত্বের কারণে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। জানা গেছে তালেবানরা তাদের দখলীকৃত এলাকাগুলোতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ ও দোকানপাট ভাঙচুর প্রভৃতি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় বিদেশি সেনাদের সহযোগিতা ছাড়াই আফগান সরকারের সেনাবাহিনী একাই তালেবানের এই আগ্রাসন মোকাবেলা করতে বাধ্য হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের বর্তমান সহিংস পরিস্থিতির জন্য মার্কিন সেনাদের ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, আফগানদেরকেই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সাক্ষাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানের কাছ থেকে আবারও বেশ কিছু এলাকা দখল করা হয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাই। বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর আশরাফ গনি সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কাবুলের। পর্যবেক্ষকরা বলছেন, আশরাফ গনি এমন সময় যুক্তরাষ্ট্র সফরে এলেন যখন তালেবানদের সাথে শান্তি আলোচনা স্থগিত আছে এবং নতুন করে আফগানিস্তানের তালেবান প্রভাবিত এলাকায় সহিংসতা শুরু হয়েছে। তালেবানদের অগ্রাভিযান থামানোর জন্য আফগান সেনাবাহিনী বিভিন্ন প্রদেশে যুদ্ধে লিপ্ত রয়েছে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে এবং দেশটির কেউ কেউ তালেবানদের আগ্রাসন ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেদেশে অবস্থিত মার্কিন সেনাদের এগিয়ে আসার জন্য প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে উগ্র ও ধর্মান্ধ এই তালেবান গোষ্ঠী আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেছেন, এটি কোনো নাশকতার বিষয় নয়, গ্যাস থেকে এই ঘটনা ঘটেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি কোনো নাশকতার বিষয় নয়, গ্যাস থেকে এই ঘটনা ঘটেছে।
নরমালি যদি বিস্ফোরক হয় তাহলে বহুমুখী, মানে যদি ওই ধরনের বিস্ফোরক হয় এটা অন্তত তিন চার দিকে যাবে, গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা পর্যন্ত খুঁজে পাইনি।
বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের DIG আসাদুজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেড কর্মকর্তারাও বলছেন, তারা এটাকে গ্যাস দুর্ঘটনা ধরে নিয়েই তদন্ত করছে।
গ্যাসের যে এক্সপ্লোশনের সম্ভাবনাটা নিয়ে আমরা আগাচ্ছি এখানে। আমরা এই নাশকতার কোনো আলামত পর্যন্ত পাইনি, নাশকতার কিছু সাইন এন্ড সিমটম থাকে, আমরা এরকম কিছু পাইনি এপর্যন্ত।
এছাড়া বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছেন, ভবনটির নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে, তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। এই ঘটনায় বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।
এটা ন্যাচুরাল গ্যাস, যেটা তিতাস গ্যাস কিংবা মিথেন, মিথেন মনে করেন সুয়ারেজ থেকে আসতে পারে, আর তিতাস গ্যাস তো তিতাস গ্যাসই, এটা অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন হওয়ার কারণেই সোর্স অফ স্পার্ক থেকে এক্সপ্লোশনটা হয়েছে।
মগবাজারের বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে সংসদে 300 বিধিতে বক্তব্য দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ সময় বিএনপি দলীয় সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বলেন, এই ঘটনার দায় দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না।
এই দায়িত্ব সরকারকে নিতে হবে মাননীয় স্পিকার। রাজধানীর মতো জায়গায় যদি আজকে এরকম একটা ঘটনা ঘটে, সেখানে কি ভয়াবহ একটা অবস্থা আছে, সেখানে অনেকগুলো বাড়ি আজকে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে ঢাকা শহরে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ যারা লাইন নির্মাণ করেছে এগুলোর সেফটি জায়গাটা নিশ্চিত করতে হবে। এখানে বেআইনি যারা গ্যাস সংযোগ নিচ্ছে, যারা বেআইনি বিদ্যুৎ সংযোগ নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মানুষকে এইভাবে প্রতিনিয়ত মানুষ মরবে।
উল্লেখ্য, গতকাল রবিবার সন্ধ্যায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত রাখি ডিড নামে একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশু সহ অন্তত 7 জন নিহত হন। আহত হন ওই ভবনের বাসিন্দা ছাড়াও পথচারী সহ শতাধিক ব্যক্তি। এদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সন্ত্রাসবাদের সমর্থক ইউরোপের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরানও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে, হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র। বাংলাদেশে আজ করোনায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড, 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে কঠোর বিধিনিষেধ। ভারতের কাশ্মীরে গেরিলা হামলায় 1 পুলিশ ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছে। এবারে আরও একটি খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ 150 মানুষ। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তূপ দ্রুত সরানো গেলে অনেক মানুষকে বাঁচানো যেত। এই অবস্থায় সংকট মোকাবেলায় মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Говорит Тегеран, голос Исламской Республики Иран.